এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا حَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مَنُشِرْ مُدْتِهِ أَمُنُ لُوْكَاتِهِ পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। অপারেশন ট্রু প্রমিজ ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় ডেকে এনেছে সশস্ত্র বাহিনী দিবসে প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সেরা উপায়, বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশে সকল গুমের ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে, অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। নরেন্দ্র মোদী দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি 150 আসন পাবে না, রুহুল গান্ধীর মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার মাধ্যমে দখলদারদের জন্য শুধু কৌশলগত পরাজয় হয়নি, বরং তেল আবিবের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এতে আঞ্চলিক যেসব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা নিরুৎসাহিত হবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের পরাজয় ছিল গোয়েন্দা, নিরাপত্তা এবং সামরিক দিক দিয়ে, তবে সর্বোপরি এই হামলা ছিল তাদের জন্য কৌশলগত বিপর্যয়। কিছু দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল, কিন্তু তারা নিজেরাই এখন নিজেদের জনগণের দৃষ্টিতে অপমানিত। এটা ইসরায়েলের জন্য কৌশলগত ব্যর্থতা। আজ ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। দিবসটি উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা সামরিক কুচকাওয়াজ এবং অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রেসিডেন্ট রাইসি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে নিরাপত্তা, শান্তি এবং সার্বভৌমত্ব নিশ্চিত করেছে এবং তারা সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য। তিনি বিদেশি শক্তির উপর নির্ভর না করে নিজেদের সক্ষমতার উপর নির্ভর করার জন্য আঞ্চলিক ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইরান অপারেশন ট্রু প্রমিজের মাধ্যমে ইসরায়েলের অপরাজয় থাকার মিথ ভেঙে দিয়েছে এবং প্রমাণ করেছে দখলদার এই শক্তি মাকড়সার জালের মতো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের কৌশলী এবং বুদ্ধিমান জবাব ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। গতকাল প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপে পুতিন এই মন্তব্য করেন। তিনি বলেন, যে অপরাধ সংঘটিত হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরান যা করেছে তা ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। এই প্রতিক্রিয়ার মধ্যে ইরানের রাজনীতিবিদদের কৌশলী এবং যৌক্তিক পদক্ষেপের দিকটি ফুটে উঠেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, দামেস্কে ইরানি কনস্যুলেটের বিরুদ্ধে ইসরায়েল সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড সব আন্তর্জাতিক মান ও নিয়মের পরিপন্থী। তিনি এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা এবং কিছু পশ্চিমা দেশের কঠোর সমালোচনা করেন। পুতিন বলেন, আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। ফোনালাপে প্রেসিডেন্ট রাইসি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দেব বৃহত্তর শক্তির সাথে, এবং তা হবে আগের প্রক্রিয়ার চেয়ে বিস্তৃত এবং বেদনাদায়ক। ইহুদিবাদী ইসরায়েলের প্রতি তেহরানের প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে ছিল উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত এবং হিসেবী জবাব দিয়েছে। তিনি বলেন, সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে ইহুদিবাদী ইসরায়েলের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে, সেই সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোতে ইরানের সেনারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গতকাল শেষ বেলায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়ার সাথে ফোনালাপে এই কথা বলেন আমির আবদুল্লাহিয়ান। দুই মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা করেন। আমির আবদুল্লাহিয়ান জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইহুদিবাদ ইসরায়েল যে অপরাধ করেছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় নিখুঁত এবং হিসেবী ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলের যেসব ঘাঁটি ইরানি কনস্যুলেট ভবনে হামলার সাথে জড়িত ছিল, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে। ইরানি কনস্যুলেট ভবনে হামলার বিরুদ্ধে জাপানের সুস্পষ্ট অবস্থান এবং নিন্দার কথা উল্লেখ করে ইয়োকো কামিকাওয়া বলেন, জাপান বিশ্বাস করে কূটনৈতিক মিশনগুলোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা রক্ষার জন্য সব পক্ষকে সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা করেছে। গতকাল তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেয়া ভাষণে এরদোগান এ কথা বলেন। তিনি বলেন, গত শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা শূন্যতার মাঝে দেখা অন্যায় হবে। 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানত এক ব্যক্তি দায়ী, তিনি হলেন নেতানিয়াহু এবং তার খুনে প্রশাসন। এরদোগান বলেন, 7 অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা যায়। ইসরায়েল সরকার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালিয়েছে। এই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করেই ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, এ বিষয়ে আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখেছি। ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি, কিন্তু ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখন দ্রুতই তারা তার নিন্দা জানিয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুমের বুধবার 12 বৎসর পূর্ণ হল। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন তার স্ত্রী সন্তান পরিবারসহ দেশের অগণিত নেতাকর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে 2012 সালের 17 এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানীর 2 নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িচালক আনসার আলী সহ তুলে নিয়ে যায় ইলিয়াস আলীকে। এরপর গাড়িটি পাওয়া গেলেও হদিস মেলেনি তাদের। এই কথা আজ জনগণের সামনে স্পষ্ট যে এই ফ্যাসিবাদী সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের আগে দেশীয় রাজনীতির পারদ ক্রমেই চড়ছে, চলছে একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণের পালা। এবার ইন্ডিয়া ব্লকের অন্যতম অংশীদার তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন। মোদীর সাম্প্রতিক সাক্ষাৎকারকে স্ক্রিপ্টেড এবং ফ্লপ শো বলে উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, গোটা দেশ জানে যে প্রধানমন্ত্রী মোদী দুর্নীতিতে চ্যাম্পিয়ন। একই সঙ্গে রাহুল গান্ধী দাবি করেছেন, আসন্ন নির্বাচনের লড়াইয়ে বিজেপি 150 আসনও পেরোতে পারবে না। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও ঘটনাবলী মূল্যায়ন করছে। ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এসব দেশের নেতারা টেলিফোনে কথা বলেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোন আলাপে বেশ কয়েকটি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা এবং উত্তেজনা ছড়িয়ে পড়া এবং বিপজ্জনক যুদ্ধ ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল সানি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলেন। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, সেখানে গাজা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি এবং আরব লীগের সদস্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন বিষয়ক ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান বলেছেন, সম্প্রতি ওমান সাগর থেকে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন যে জাহাজ আটক করা হয়েছে তা প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবেই করা হয়েছে। আজ ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের একথা বলেন। গত কয়েকদিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র স্পেশাল নেভাল ফোর্স ইসরায়েলি মালিকানাধীন MSC আরিয়েস নামে একটি কার্গো জাহাজ আটক করে এবং ইরানের পানি সীমায় নিয়ে আসে। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এই কাজ করা হয়েছে বলে মোহাম্মদ দেহকান জানান। তিনি বলেন, দখলদার ইসরায়েল সরকারের বিভিন্ন কার্যক্রম ইরানকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ডেপুটি প্রেসিডেন্ট জানান, ইসরায়েল ইরানি কনস্যুলেটে যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেয়ার কথা ভাবছে না তেহরান। গত 1 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েল দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালায়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েল সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসে হামলা চালানোর পরও জাপান সরকার এর নিন্দা জানাতে ব্যর্থ হয়। জাপানের মতো একটি ঐতিহ্যবাহী জাতির এমন আচরণের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী বিস্ময়করভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার জন্য তেলাবিবে নিন্দা করার পরিবর্তে বরং ইসরায়েলের আগ্রাসনের জবাবে বৈধ অধিকার হিসেবে ইরানের হামলার নিন্দা করেছেন। এ সংক্রান্ত আলোচনায় আমরা ইরানের ব্যাপারে জাপান সরকারের সাম্প্রতিক 4টি বিস্ময়কর আচরণ ও নীতির বিষয়টি পর্যালোচনা করব, যা কিনা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এসব আচরণ থেকে জাপান সরকারের মধ্যে আতঙ্ক ও অসততার বিষয়টি প্রকাশ পেয়েছে। প্রথমত, সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা না করা। গত 1 এপ্রিল ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ দুজন সামরিক কমান্ডার সহ সাতজনকে শহীদ করেছিল। এই ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সাথে তাল মিলিয়ে ইসরায়েলি ওই পদক্ষেপের নিন্দা জানাতে অস্বীকৃতি জানায়। অথচ দূতাবাসে ইসরায়েলের ওই আগ্রাসন ছিল ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাপান এমন সময় ইরানের বিরুদ্ধে এই বিস্ময়কর অবস্থান নিল যখন জাতিসংঘের ঘোষণাপত্রে দূতাবাসে হামলাকে নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়া সহ পাশ্চাত্যের তিনটি দেশ অর্থাৎ আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ছাড়া অন্য প্রায় সব দেশ ইরান দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইসরায়েলি হামলার জবাবে ইরানের আইনি পদক্ষেপের নিন্দা করা। আশ্চর্যের বিষয় হচ্ছে যখন ইরান ইসরায়েলের আগ্রাসনে জবাব দেওয়ার জন্য জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বৈধ অধিকার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, তখন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন জাপান ইরানের এ পদক্ষেপের নিন্দা জানায়। অথচ জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদ অনুসারে এই সংস্থার কোনো সদস্য দেশের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে ওই দেশটি এই অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষা করতে পারবে। তার মানে তার আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অধিকার থাকবে। তৃতীয় বিষয়টি হচ্ছে পারমাণবিক বোমা মেরে জাপানিদের হত্যা ও অপমানের পরও আমেরিকার আইন প্রণেতাকে নিন্দা ও প্রতিবাদ জানাতে জাপান সরকারের ব্যর্থতা। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে মার্কিন আইন প্রণেতা টিম ওয়ার্ল্ডবার্গের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে আমেরিকার পারমাণবিক বোমা হামলার কথা উল্লেখ করে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য টিম ওয়ার্ল্ডবার্গ সম্প্রতি গাজায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়েছিলেন। তিনি এও বলেছিলেন আক্রমণটি নাগাসাকি এবং হিরোশিমার মতো হওয়া উচিত, তাড়াতাড়ি শেষ করো। আর চতুর্থ বিষয়টি হচ্ছে লাখ লাখ জাপানিদের হত্যাকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমেরিকায় মার্কিন সেনাদের কবরস্থানে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরা হচ্ছে সেই সব সৈন্য যারা 2,20,000 জাপানিকে এক মুহূর্তের মধ্যে পরমাণু বোমা মেরে তাদেরকে ছাই ভস্মে পরিণত করেছিল। মজার বিষয় হল এরপর তিনি খুশি বোধ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ককে অসামান্য বলে উল্লেখ করেন। পরিশেষে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের মূল উদ্দেশ্য জাপানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, যাতে তাদের উপর কোনো নীতি চাপিয়ে দেয়া যায়, তা যদি সেদেশের বিরুদ্ধেও যায় কিংবা আন্তর্জাতিক রীতিরও লঙ্ঘন হয়।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আর একবার জানিয়ে দিচ্ছি। অপারেশন ট্রু প্রমিস ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় ডেকে এনেছে সশস্ত্র বাহিনী দিবসে প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সেরা উপায় বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশে সকল গুমের ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে, অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। নরেন্দ্র মোদী দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি 150 আসনও পাবে না, রাহুল গান্ধীর মন্তব্য। এবারে আরও কিছু খবর। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালায়। বিবৃতিতে জানানো হয়েছে ড্রোন দুটি সফলভাবে আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত করে এবং এতে সেখানকার বেশ কয়েকজন ক্রু হতাহত হয়। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে হিজবুল্লাহর ছোড়া ড্রোন অধিকৃত ভূখণ্ডের গ্যালিলি এলাকায় আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের উপর যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে। ইসলামী জিহাদ আন্দোলনের উপপ্রধান লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে একথা বলেছেন। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী অধিবেশনে যাওয়া যাক।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। স্বাস্থ্য কথার আসরে রোগ সুখ অসুখ বিসুখ নিয়েই আমরা আপনাদের সাথে থাকি প্রতি সপ্তাহে একদিন। স্বাস্থ্য বিষয়ক আপনাদের যে কোনো প্রশ্ন এবং বিষয় নিয়েই বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আমরা কথা বলি। তো আজ শুরুতেই খুব ছোট করে স্বাস্থ্য আসলে কি সেটু একটু বলে নিতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোটামুটি সর্বমান্য একটি সংজ্ঞা হচ্ছে অসুস্থতা বা অক্ষমতার অনুপস্থিতি স্বাস্থ্য নয়, শারীরিক মানসিক ও সামাজিক এই তিন দিকে পরিপূর্ণভাবে ভালো থাকাই হল স্বাস্থ্য। তো আমরা ধারাবাহিকভাবে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় প্যারেন্টিং নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আপনাদের সুপরিচিত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম।
একটু বলে রাখি, আমাদের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানটি পূর্ণ প্রচারের আহ্বান জানিয়েছেন, তাদের অনুরোধে প্যারেন্টিং নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে যাচ্ছি।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, বাবা মার জন্য সন্তান হচ্ছে স্রষ্টার বিরাট এক নিয়ামত, আর সেই সন্তানের সঠিক লালন পালনের জন্যে তাদের জন্মের পর থেকে প্রতিষ্ঠা পর্যন্ত বাবা মাকে একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয়। ইংরেজিতে একটি শব্দ প্যারেন্টিং, যার বাংলা হচ্ছে সন্তান প্রতিপালন। সেই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কঠোর শাসন করা যাবে না, আবার ছেড়েও দেয়া যাবে না। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, বকা ঝকা করা যাবে না, মারধর তো একেবারেই করা যাবে না, একটি ব্যালেন্সিং জায়গায় থাকতে হবে। এগুলোর সাথে অনেক সময় দেখা যায় পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল কিংবা ঝগড়া বিবাদ হয় কিংবা হতে পারে, এ বিষয়গুলো সন্তানের উপর কেমন ধরনের প্রভাব ফেলে?
এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনি বলছেন। পরিবারে আমরা যা কিছু শিখি তা কিন্তু বেশিরভাগ কিন্তু পরিবার থেকেই শেখা হয়, এটা কিন্তু বলাই হয়। প্রথমত জেনেটিক, যেটা আমরা বংশধারা প্রভাব আছে, মা বাবার প্রভাব। এমনকি আমরা যদি পরিবার থেকে বিচ্ছিন্ন করে আলাদা, জন্ম থেকে যদিও তাদেরকে আলাদা করে ফেলি শিশু সন্তানদেরকে, অন্য একটা নতুন পরিবেশেও যদি তারা বড় হয়, তাদের কিন্তু অনেক বৈশিষ্ট্য, চরিত্রের ব্যক্তিত্বের মেজাজের বৈশিষ্ট্য কিন্তু তারা ওই বংশধারার জেনেটিক যে ইনফ্লুয়েন্স সেটা থাকবে। অর্থাৎ মা বাবা এবং অভিভাবকের প্রভাব ওতপ্রোতভাবে মূলগত ভাবেই সন্তানদের উপর আরোপিত হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে যে তারা পরিবেশগত ভাবে যখন বেড়ে ওঠে তখন আমাদের সামাজিক এবং পারিবারিক পরিবেশ, স্কুলের পরিবেশ বা সঙ্গী সাথী যাদের আছে সেই পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ।
অধ্যাপক তাজুল ইসলাম, বাবা মায়ের সম্পর্কের বিষয় অর্থাৎ পরিবারে যদি বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়, নানা অশান্তি হয়, তাহলে সন্তানের উপর প্রভাবের বিষয়টি নিয়ে যদি বিস্তারিত আলোচনা করেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ মা বাবার সঙ্গে তাদের নিজেদের যে সম্পর্ক, আমাদের কাছে বেশিরভাগ রোগী যেটা আসে সেটা হচ্ছে এই যে তারা কেউ বিক্রি হয়ে পড়ে আতঙ্কিত হয়ে নার্ভাস হয়ে থাকে, হতদ্যম হয়ে থাকে, আবার কেউ খুব রাগী হয়ে থাকে, মারপিট হয়ে থাকে, দাঙ্গাবাজ হয়ে থাকে, উত্তেজনা এবং ক্রোধ নিয়ে সবার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। এই যে দুই ধরনের সন্তান তৈরি হচ্ছে, এই দুইটা কিন্তু ওই মা বাবার যে প্যারেন্টিং স্টাইল বা তাদের যে মিথস্ক্রিয়া ইন্টারাকশন, তারা নিজেদের সঙ্গে কিভাবে যোগাযোগ করে, কিভাবে সম্পর্ক রাখে, এটার উপর নির্ভর করে।
শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাস্থ্য কথার আসরে সন্তানের লালন পালন সম্পর্কে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আলোচনায়। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললেন আপনি। বাবা মায়ের সম্পর্ক আচরণ সন্তানের উপর মারাত্মক প্রভাব ফেলে, সেটি যদি হয় তিক্ত তাহলে সন্তানের উপর মারাত্মক কুপ্রভাব ফেলবে, কতটা মারাত্মক তা আমরা চিন্তাও করতে পারবো না। তো এক্ষেত্রে ওই সন্তানের অবস্থা কি হবে?
মা বাবা যদি সবসময় জগদা জাতি কলহ, এগুলো কিন্তু প্রত্যেকটা দাম্পত্য জীবনে কিন্তু মানে একেবারে স্মুথ চলবে তা নয়, কিছুটা কলহ কুন্দল থাকবে। কিন্তু কিছু কিছু পরিবারে দেখা যাচ্ছে মা বাবা একেবারে সন্তানদের সামনে এমন ভাবে ঝগড়া এবং এমনকি মারপিট পর্যন্ত করতে থাকে, শিশুরা তখন অসহায়ের মতন কান্নাকাটি করে এবং ভীত বা ইয়ে হয়ে তারা ওই দরজার আড়ালে লুকিয়ে থাকে। ওই প্রজন্মের অবস্থায় মা বাবা এটা বুঝতেই পারে না বা এটা বোঝার চেষ্টাও করে না যে আমরা এই মুহূর্তে তাদের সামনে যেগুলি করতেছি এগুলি এই কুচি ছেলে মেয়েদের মনের উপর, ব্যক্তিত্বের উপর খুবই কুপ্রভাব ফেলবে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, তাহলে বাবা মায়ের জন্য আপনি কি পরামর্শ দেবেন?
প্রতিটি মা বাবার এটা মনে রাখতে হবে, আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী হিসাবে আমাদের কিছু ভালো লাগা মন্দ লাগা অথবা ব্যক্তিত্বের দ্বন্দ্ব সংঘাত থাকবে, এটাকে নিজেদের স্বার্থে দাম্পত্য জীবনের স্বার্থে নিজেদের সুখের স্বার্থে কতটুকু কম্প্রোমাইজ করতে হবে, কতটুকু মানে সমঝোতায় আসতে হবে, কতটুকু মানিয়ে নিতে হবে, এই ব্যাপারটা বুদ্ধিমত্তার সহিত এই আবেগকে নিয়ন্ত্রণ করা এবং আচরণকে নিয়ন্ত্রণ করার দিকে তাদের নজর রাখতে হবে। এটা শুধু সন্তানের জন্য না, নিজেদের কাঙ্ক্ষিত মানসিক শান্তি সুখের জন্য প্রয়োজন, কিন্তু নিজেদের সুখ শান্তির জন্য প্রয়োজন না হলে সন্তানদের দিকে দৃষ্টিটা খুব অর্জন করতে হবে যে যদি একান্ত যদি এগুলি করতে নাই পারি অন্তত সন্তানদের সামনে এমন আচরণ বা এমন ঘটনা যাতে না ঘটে যেগুলি দেখে তারা হতবাক হয়, তারা হতভম্ব হয়, আঘাতপ্রাপ্ত হয়, মনকষ্টে ভুগি। আমরা কিন্তু নিজের অজান্তেই কমার বেশ সেটি করে ফেলি এবং সেগুলি এই কষি মনের উপর অনেক অনেক বড় বিরূপ প্রভাব ফেলে। কত বড় ধরনের প্রভাব পড়ে এটা আমরা চিন্তা করতে পারবো না।
অধ্যাপক তাজুল ইসলাম, দ্বিতীয় পর্বের শেষ বিষয়টি হচ্ছে ছোটবেলায় বাবা মায়ের কারণে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত শিশুরা অর্থাৎ ট্রমাটাইজড শিশুরা তাদের ব্যক্তিত্বের ক্ষেত্রে কি ধরনের সমস্যায় পড়তে পারে?
এটাকে আমরা বলি ট্রমাটাইজড চাইল্ডহুড, অর্থাৎ যে সমস্ত শিশুরা ছোটকাল থেকেই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং সেই আঘাতের বড় হচ্ছে এই পরিবার থেকে, এই যে আঘাত ট্রমা, এই ট্রমা তার ব্যক্তিত্বের রন্ধে রন্ধে আবেগ এবং আচরণের প্রতিটি পরতে পরতে প্রভাব বিস্তার করে থাকে এবং কত রকমের প্রভাব পড়ে সেটা তো আমরা বিভিন্ন রকম বলবো। এই যে দুইটা বললাম, একটা হচ্ছে খুব বেশি দ্রবিত হয়ে যাওয়া, হতদম হয়ে যাওয়া, বিতু হয়ে যাওয়া এবং নিজেকে গুটিয়ে রাখা, আর আরেকটা হচ্ছে তার উল্টা, দাঙ্গাবাজ হওয়া, মারধর করা, আক্রমণ করা, বেয়াদব হওয়া, তারপরে কন্ট্রাক্ট ডিসঅর্ডার বলতে আমরা যেটা বলে যে বুঝাই একেবারে মানে বকে যাওয়া ছেলে মেয়েদের মতো হয়ে যেতে পারে। অতএব আমাদেরকে বিশেষ করে অভিভাবকদের কথা মনে রাখতে হবে যে আমরা যা নিজেদের মধ্যে করতেছি এটা শুধু নিজেদের মধ্যে থাকতেছে না, এর প্রভাব সুদূর প্রসারী প্রভাব আছে আমাদের সন্তান এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের উপর। এটা সবাইকে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে এবং সেইভাবেই যদি দাম্পত্য জীবনে বা পারিবারিক জীবনে একটা গঠনমূলক এবং সৃজনশীল এক পরিবেশ তৈরি করা যায় তাহলে হয়তো শিশুরা ভালোভাবে বিকশিত হতে পারবে।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, প্যারেন্টিং নিয়ে আলোচনার প্রথম পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আপনি দ্বিতীয় পর্বের আলোচনায় খুব সুন্দর করে বললেন, সন্তানরা যা কিছু শেখে তার বেশিরভাগই পরিবার থেকেই শেখে, সেটি তো আছেই, তবে মা বাবার জেনেটিক প্রভাব তো সন্তানের উপর থাকবেই। এছাড়া মা বাবা এবং অভিভাবকদের আচরণগত বিষয়টিও সন্তানের উপর ভীষণভাবে প্রভাব ফেলে, তাই বাবা মাকে অবশ্যই এ বিষয়ে খুবই সচেতন ও সতর্ক থাকতে হবে। সন্তানকে তার নিজের জায়গা থেকে বিবেচনা করতে হবে বাবা মাকে, কোনোভাবেই অবহেলা করা যাবে না, তাহলে সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে।
আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সন্তান প্রতিপালন সম্পর্কিত স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ আলোচনার আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি। সবাই ভালো সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
জীবনশৈলী।
শ্রোতা বন্ধুরা, সুন্দরভাবে জীবনযাপনের উপায় নিয়ে নতুন ধারাবাহিক জীবনশৈলীর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা অতীত থেকে শিক্ষা নেয়ার গুরুত্ব সম্পর্কে খানিকটা আলোচনা করেছি। আজ এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে অতীত থেকে শিক্ষা নেওয়ার কোনো বিকল্প নেই। মানব জীবনে ভুল ত্রুটি অস্বাভাবিক কোনো বিষয় নয়, তবে তারাই বুদ্ধিমান যারা জীবনের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে পরবর্তীতে সেগুলো শুধরে নেয় এবং সামনের দিকে এগিয়ে চলে। তবে তাদের চেয়েও বুদ্ধিমান হলেন তারা যারা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভুল ত্রুটিমুক্ত জীবনযাপনের চেষ্টা করেন। আমাদের চারপাশে যা কিছু ঘটছে বা অতীতে যেসব ঘটনা ঘটেছে তার সবকিছুতেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় থাকতে পারে। প্রতিদিনের নানা ঘটনা থেকে শিক্ষা নিতে চাইলে এসব ঘটনাকে নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হবে, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে ঘটনাকে দেখতে হবে। পবিত্র কোরআনের সূরা আল হাসরের 2 নম্বর আয়াতের একাংশে বলা হয়েছে, হে সূক্ষ্ম দৃষ্টির অধিকারীরা, তোমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করো। পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় অতীতের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। উদাহরণ হিসেবে হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করা যেতে পারে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বিপুল অর্থবিত্তের অধিকারী ছিলেন। জিন জাতি ও পাখিরা তার অধীনস্থ ছিল। তিনি জীবজন্তুর ভাষা পর্যন্ত বুঝতে পারতেন, কিন্তু বিপুল অর্থবিত্ত ও ক্ষমতা তাকে বিভ্রান্ত করতে পারেনি।
হযরত সুলাইমান আলাইহিসসালাম সবসময় আল্লাহর ইবাদত বন্দেগি করেছেন এবং মানুষের কল্যাণে কাজ করেছেন। কোরআনে লুত আলাইহিসসালামের জাতির অন্যায়ের শাস্তির কথা এসেছে। ওই জাতি আল্লাহকে ভুলে গিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, এ কারণে তাদের ওপর কঠিন শাস্তি নেমে এসেছিল। কোরআনে হযরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা তুলে ধরা হয়েছে, যা সত্যিই আকর্ষণীয়। এছাড়াও নবী রাসূলদের অনেক ঘটনা তুলে ধরা হয়েছে যাতে মানুষ শিক্ষা নিতে পারে। কোরআনে এসব ঘটনা তুলে ধরার উদ্দেশ্য কখনোই স্রেফ গল্প বলা নয়, বরং এসব গল্পের মাধ্যমে মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ। এ কারণে পবিত্র কোরআনে নবী রাসূলদের এমন কোনো অগুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হয়নি যেখানে দিক নির্দেশনা নেই। এ কারণেই কোরআনে নবী রাসূলদের ঘটনা বর্ণনা করার সময় জন্ম ও মৃত্যু তারিখ, নবীদের সন্তান ও স্ত্রীর সংখ্যার মতো তথ্য তুলে ধরা হয়নি।
কুরআনে বর্ণিত বিভিন্ন ঘটনার একটি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা। সেখানে আল্লাহ স্পষ্টভাবেই শিক্ষা নেওয়ার কথা বলেছেন। পবিত্র কুরআনের সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে। সূরা ইউসুফে রয়েছে 10টি শিক্ষা, এর মধ্যে ভাইদের পক্ষ থেকে হিংসা বিদ্বেষ ও এর ধ্বংসাত্মক পরিণতি, শত্রুদের নানা ষড়যন্ত্র ও প্রতারণা মোকাবেলা, ইউসুফ আলাইহিসসালামের নিষ্পাপ অবস্থা, যৌন লালসা ও পাপ থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা, জুলাইখার অপকর্ম ও ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা অন্যতম। পবিত্র কোরআন এসব ঘটনা বর্ণনার মাধ্যমে মানুষকে এ বার্তায় দিচ্ছে যে অতীত জাতিগুলোর জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের বর্তমান জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে, সেসব ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।
জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর তা হল পরামর্শ। ইসলামী পরামর্শের আলাদা গুরুত্ব রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করেছেন এবং পরামর্শের জন্য উদ্বুদ্ধ করেছেন। যাদের মধ্যে অহংকার ও আত্মম্ভরিতা নেই, তারা সহজেই অন্যের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন। কিন্তু যারা অহংকারী এবং নিজের সিদ্ধান্তকেই সর্বোত্তম বলে মনে করে, তারা সাধারণত অন্যের সঙ্গে পরামর্শ করে না এবং অন্যের কাছ থেকে কোনো শিক্ষাও গ্রহণ করে না। সাফল্য অর্জন বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন মানুষের ব্যর্থতার পেছনে অনেক কারণ থাকে, তবে অনেকের ব্যর্থতার পেছনের প্রধান কারণ হল নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করা এবং অন্যের পরামর্শ গ্রহণ না করা। অন্যের পরামর্শ গ্রহণের গুরুত্ব প্রসঙ্গে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, যারা অন্যের সঙ্গে পরামর্শ করেন এবং অন্যের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগান, তারা সঠিকতর সিদ্ধান্ত নিতে সক্ষম হন।
তবে হ্যাঁ, সবাই তো আর সঠিক পরামর্শ দিতে পারে না, সে কারণে আমাদেরকে পরামর্শদাতা নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আমরা ওইসব লোকের কাছেই পরামর্শ নেব যারা সৎ জ্ঞানের অধিকারী, সুবুদ্ধি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন ও সুচিন্তার অধিকারী। বলা হয়ে থাকে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য তিনজন বয়স্ক মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে। ইরানি সমাজে প্রচলিত একটি কথা হচ্ছে, যে যত বেশি পরামর্শ করে সে তত কম ভুল করে। একবার দুই ব্যক্তি নদীর পাড়ে বসে মাছ ধরছিল। দুইজনের একজনের বয়স ও অভিজ্ঞতা ছিল বেশি, অপরজন ছিল কম বয়সী। মাছ ধরার অভিজ্ঞতাও তার খুব একটা ছিল না।
দুজনেই পাশাপাশি বসে নদীতে বড়শি ফেলেছে, কিন্তু বয়স্ক লোকটির বড়শিতে টপাটপ মাছ ধরলেও অল্প বয়সীর বড়শিতে একটি মাছও ধরা পড়ল না। অল্প বয়সী লোকটি অভিজ্ঞ লোকটির কোনো পরামর্শ না নিয়ে ঘণ্টার পর ঘণ্টা নদীর পাড়ে বসে থেকেও কোনো মাছই ধরতে পারল না। সে হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। যদিও বয়স্ক ও অভিজ্ঞ লোকটির বড়শিতে টপাটপ মাছ ধরার রহস্য খুব কঠিন কিছু ছিল না, বয়স্ক লোকটি যেখানে বড়শি ফেলেছিলেন সেখানে আগে থেকেই কিছু শুকনো রুটি রেখেছিলেন, যেটাকে অনেকেই চার বলে থাকেন। বড়শি ফেলার আগেই খাবার দেয়ায় সেখানে মাছ এসে জড়ো হয়েছিল এবং সেখানে জড়ো হওয়া ওইসব মাছ বড়শিতে দেয়া আরও আকর্ষণীয় খাবার গিলছিল। এর ফলে বয়স্ক লোকটি অনেক মাছ ধরতে পেরেছিলেন। অল্প বয়সী লোকটি যদি পাশের লোকটির সঙ্গে এ বিষয়ে পরামর্শ করত তাহলে ঘণ্টার পর ঘণ্টা বিফলে যেত না এবং মাছ ধরার বিষয়ে হতাশাও আসত না।
আমাদের জীবনটা এমনই, আমরা অনেক সময় অতীত ঘটনাবলী ও অভিজ্ঞতায় কাজে না লাগিয়ে এবং অন্যের সঙ্গে পরামর্শ না করে ভুল পথ নির্বাচন করি। কেউ একবার ভুল পথ নির্বাচন করলে তা শুধরানোর জন্যও অন্যের সহযোগিতা প্রয়োজন হয়। এ কারণে আমরা যদি কখনো ভুল পথ নির্বাচন করে ফেলি তাহলে সেই পথে অটল না থেকে তা শুধরানোর জন্য চেষ্টা করতে হবে, এক্ষেত্রেও অন্যের পরামর্শ প্রয়োজন হবে।
আমরা সবাই আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে অতীত থেকে শিক্ষা নেব এবং অন্যের সঙ্গে পরামর্শ করব, এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। সবার জন্য রইল শুভকামনা।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
প্রাচ্যবিদদের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পশ্চিমা পণ্ডিত ও প্রাচ্যবিদরা ইসলামের প্রচার ও প্রসার শুরু হওয়ার পর থেকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সম্পর্কে যত বেশি সম্ভব মিথ্যা এবং অলীক কল্পনা প্রসূত বক্তব্য প্রচার করেছেন। অথচ মহানবী মক্কার কাফির মুশরিকদের কাছেও ইসলাম পূর্বযুগ থেকেই আল আমিন বা বিশ্বাসী ও সত্যবাদী, পবিত্র এবং আমানতদার সহ উন্নত সব নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে খ্যাত ছিলেন। প্রাচ্যবিদরা ইউরোপের কথিত মধ্যযুগ থেকে প্রায় আধুনিক যুগের কাছাকাছি সময় পর্যন্ত মোটামুটি এ ধারাই অব্যাহত রেখেছেন, যদিও শেষের দিকে তারা কিছুটা নিরপেক্ষ সুর বা রং দেওয়ার চেষ্টা করেছেন। খ্রিস্টীয় অষ্টাদশ শতকের কাছাকাছি সময় থেকে পাশ্চাত্যের কথিত এনলাইটমেন্ট বা আলোকায়নের যুগে যুক্তি ও প্রজ্ঞার প্রতি গুরুত্বের প্রভাবে কোনো কোনো প্রাচ্যবিদ ইসলাম ও মহানবী সম্পর্কে নিরপেক্ষ এবং উদার বিচার বিশ্লেষণ শুরু করেন।
ইউরোপীয় প্রাচ্যবিদ বা পণ্ডিতদের কেউ কেউ ইসলাম ও মহানবীর ব্যাপারে প্রকাশ্যেই নিরপেক্ষ এবং বাস্তবধর্মী মন্তব্য করতে ভয় পেতেন, ফলে তারা আত্মপরিচয় গোপন করে বা বেনামে ইসলাম ও মহানবী সম্পর্কে প্রশংসা করেছেন হস্তলিখিত বইয়ে। তাদের এ ধরনের পাণ্ডুলিপির কিছু নমুনা ব্রিটেনের জাদুঘরে সংরক্ষিত আছে। ১৬৩১ সনে জন্মগ্রহণকারী স্টাব ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারিক।
ইসলাম সম্পর্কে প্রশংসাসূচক বই লেখার দায়ে তাকে পদচ্যুত করা হয়েছিল। ওই বইয়ে স্টাব লিখেছিলেন, মহানবী ছিলেন প্রাচীন যুগ থেকে এযাবৎকালের আইন প্রণেতাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ।
হেনরি স্টাব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসুন্দর ছবি তুলে ধরা ও তাঁর ব্যক্তিত্বকে বিকৃতভাবে প্রচারের জন্য হামফ্রে পেরিডোর তীব্র নিন্দা জানান। নিজের নাম উল্লেখ না করেই তিনি লিখেছেন, মুহাম্মদ ও তাঁর ধর্ম সম্পর্কে কিছু কিছু অপবাদ দূর করতে চাই এবং এসব বিষয়কে অপেক্ষাকৃত বেশি পছন্দনীয় যুক্তির আলোকে স্পষ্ট করতে চাই। মোহাম্মদ সম্পর্কে বিদ্বেষী বক্তব্য ও মন্তব্যগুলোর উৎসকে তিনি অজ্ঞতা কিংবা এর চেয়েও বাজে কোনো স্বভাব বলে উল্লেখ করেন।
আরও অনেক প্রাচ্যবিদ ইসলাম ও মোহাম্মদ সম্পর্কে বিদ্বেষ পরিহার করে নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। হেনরি বোলিংবোর্গ হচ্ছেন মধ্যযুগের এমনই একজন প্রাচ্যবিদ ও লেখক। মুসলমানদের সম্পর্কে নানা অপবাদ দেওয়ার, বিশেষ করে তাদেরকে মূর্তি পূজারী ও কুসংস্কারাচ্ছন্ন বলে যে প্রচারণা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এমন কোন অপবাদ নেই যা মুসলমানদের বিরুদ্ধে দেয়া হয়নি বলে বোর্ক উল্লেখ করেন। তার মতে এসব মিথ্যাচার বেশিরভাগ ক্ষেত্রে তাদের থেকে এসেছে যারা ক্রুসেড বা কথিত পবিত্র ধর্মযুদ্ধ থেকে ফিরে আসত।
হেনরি বুলিং লিখেছেন, ইতিহাসে দীর্ঘ পরিক্রমায় খ্রিস্টান ও মুসলমানরা সবসময় সহিংসতা ও নিষ্ঠুরতা দেখিয়েছে পরস্পরের প্রতি, তবে এক্ষেত্রে আগ্রাসী হিসেবে নিজেদের দোষ স্বীকার করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ মুসলমানরা সব যুগেই একটি ঐশী ধর্ম হিসেবে খ্রিস্টানদের সঙ্গে ব্যাপক সন্ধি বা শান্তি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। অথচ আমরা সবসময় মুসলমান ও তাদের নবীর ব্যাপারে অবমাননাকর ও কুৎসিত আচরণ করেছি এবং এমনকি তাদের অনুকূলে একটি ছাড়ও দিতে চাইনি। প্রাচ্যের গির্জাগুলো মুসলমানদের সহায়তা পায় এবং সেসবের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালনের অনুমতি দেওয়া হয়, কিন্তু ইউরোপে মুসলমানদেরকে সহায়তা দেওয়া এবং তাদেরকে স্বাধীনভাবে ধর্মকর্ম করতে দেওয়ার চেয়ে মৃত্যুকে প্রাধান্য দেওয়া হয়। আমরা মুহাম্মাদের প্রতি জুলুম করেছি।
ফরাসি প্রাচ্যবিদ কাউন্ট ডাবলিন ভিল্লাস মুহাম্মাদের জীবনী শীর্ষক বইয়ে মহানবীর ব্যক্তিত্বের পক্ষে এমন জোরালো যুক্তি তুলে ধরেছেন যে সে যুগের অনেক খ্রিস্টান তাতে বিব্রত বোধ করেন। তিনি লিখেছেন যে ইসলাম হচ্ছে মানুষের স্বাভাবিক প্রকৃতির ধর্ম, আর সহজ সরল যৌক্তিক ও মৌলিক এ ধর্ম দৃশ্যমান। তার মতে মহানবী ছিলেন একজন বিজ্ঞ ও দূরদর্শী আইন প্রণেতা। তার মধ্যে যে সততা, আন্তরিকতা ও অকপটতা ছিল তা ইসলামের সরলতা ও স্পষ্টতার মধ্যে ফুটে উঠেছে বলে ভিল্লাস মন্তব্য করেছেন।
বৌলিন উইলিয়ে মনে করতেন, খ্রিস্টধর্মের দুটি ভুল ধারণা রয়েছে। প্রথম ভুল ধারণাটি হল এটা যে মুহাম্মাদের ধর্ম ইউরোপীয় সুস্থ বিচার বুদ্ধির পরিপন্থী, অথচ ইসলামের চেয়ে যৌক্তিক, বুদ্ধিভিত্তিক এবং প্রজ্ঞা ও যুক্তি নির্ভরতার দিক থেকে বেশি গ্রহণযোগ্য আদর্শের অস্তিত্ব নেই। দ্বিতীয় ভুল ধারণাটি হল খ্রিস্টানরা মুহাম্মাদকে সুশীল ও সংস্কৃতবান মনে করতেন না। কাউন্টের মতে মুহাম্মাদ বর্বর ও অসৌজন্যপরায়ণ ছিলেন না, বরং তিনি ছিলেন বিশুদ্ধ বা যথাযথ আচরণের যত্নশীল এবং সব পরিস্থিতিতে দৃঢ়তা, বীরত্ব ও দূরদর্শিতা সহ জনগণকে আকৃষ্ট করার মতো সব ভালো গুণ তাঁর ছিল।
মুহাম্মদের জীবনী শীর্ষক একটি বই ব্রিটেনেও প্রকাশ হয় 1731 খ্রিস্টাব্দে। বইটির লেখকের নাম অজ্ঞাত। অত্যন্ত যত্ন নিয়ে খুব সতর্কভাবে বইটি লেখা হয়েছে। বইটির ইতিহাস বিষয়ক বক্তব্য নেওয়া হয়েছে ইসলামী সূত্রগুলো থেকে। বৌলিন উইলিয়ে মুসলমানদের বিধিবিধান, প্রথা ও সংস্কৃতির পক্ষে কথা বলতেন। তার মতে এসবই প্রজ্ঞাপূর্ণ, অনুধাবনযোগ্য ও উজ্জ্বল, যা এনেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিমা সমাজে মোহাম্মদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা সত্ত্বেও বৌলিন উইলিয়ে স্পষ্টভাবে লিখেছেন,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহান ও বিজ্ঞ আইন প্রণেতা, যিনি বিশ্ববাসীর জন্য একটি ত্রুটিমুক্ত ধর্ম উপহার দিয়েছেন। মহান আল্লাহ সবকিছু জানেন। তিনি মুহাম্মদকে পাঠিয়েছেন যাতে পথহারা খ্রিস্টানরা সচেতন হয় ও মূর্তিগুলোকে গুঁড়ো করে। তিনি খোদা পরিচিতির ধর্মকে সুদূর চীনের প্রাচীর থেকে স্পেনের উপকূল পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী পর্বে, তখনও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
Tehran-ne khosum. Irani Islamakan Harabedutyan Hayeren Radyo Jamnek lsum.